দানিয়েলের বই নম্বর ৩২, সিংহ থেকে প্রতারণা পর্যন্ত, দানিয়েল ৬ ও অন্তিমকালের ভবিষ্যৎবাণী নিয়ে গভীর অনুসন্ধান।
দানিয়েল গ্রন্থের ৬ নম্বর অধ্যায়টি দানিয়েল গ্রন্থের প্রথম ৬ অধ্যায়ের তৃতীয় ধারারূপে রবিবারের আইনের সংকটের একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত উপস্থাপন করে। তৃতীয় অধ্যায়ে নেবুখদনেৎসারের সোনার মূর্তি এবং তিনজন বিশ্বস্ত ব্যক্তি সেই উচ্চে তোলা নিশানের প্রতিনিধিত্ব করে যেটিকে সমগ্র বিশ্ব দেখে।
তখন রাজা নেবুখদনেৎসার রাজপুত্রগণ, রাজ্যপালগণ, সেনাপতিগণ, বিচারকগণ, কোষাধ্যক্ষগণ, উপদেষ্টাগণ, প্রশাসকগণ এবং প্রদেশসমূহের সমস্ত শাসকগণকে সমবেত করিবার জন্য পাঠাইলেন, যেন তারা সেই মূর্তির উৎসর্গ অনুষ্ঠানে উপস্থিত হয় যাহা রাজা নেবুখদনেৎসার স্থাপন করিয়াছিলেন। দানিয়েল ৩ ৪।
তৃতীয় অধ্যায়ে তিনজন বিশ্বস্ত নোত হতে অস্বীকার করেছিলেন এবং তাদের সেই কাজের ফলে তাদের ওপর অগ্নিকুণ্ডের নির্যাতন নেমে আসে। আর ষষ্ঠ অধ্যায়ে দানিয়েল দিনে ৩বার নোত হন এবং তার সেই কাজের ফলে তার ওপর সিংহগহ্বরের নির্যাতন নেমে আসে। পঙ্ক্তির পর পঙ্ক্তি এই ঘটনাগুলো রবিবার আইনের নির্যাতনকে উপাসনার বিষয়ে একটি সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করে, যা উভয় ক্ষেত্রেই বিশ্বস্তরা আগেই নির্ধারণ করে রেখেছেন। ৩ ও ১-এর সমন্বয় দ্বারা প্রতিনিধিত্ব করা, যা ১,৪৪,০০০কে প্রতিকায়িত করে, তারা নির্যাতনের ঝাঁকুনি আসার আগেই সত্যে স্থির হয়ে গেছে।
দেবদূত বললেন, নিজেকে অস্বীকার কর, তোমাদের দ্রুত অগ্রসর হতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ সত্য লাভ করার এবং ধাপে ধাপে অগ্রসর হওয়ার সময় পেয়েছে এবং আমরা যে প্রতিটি পদক্ষেপ নিয়েছি তা আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার শক্তি দিয়েছে। কিন্তু এখন সময় প্রায় ফুরিয়ে এসেছে, আর যেটি আমরা বছরের পর বছর ধরে শিখেছি তাদের তা কয়েক মাসে শিখতে হবে। তাদের অনেক কিছু বর্জন করতে হবে এবং অনেক কিছু আবার শিখতে হবে। যখন ফরমান জারি হবে, তখন যারা পশুর চিহ্ন এবং তার প্রতিমা গ্রহণ করবে না, তাদের এখনই এই সিদ্ধান্ত নিতে হবে যে না, আমরা পশুর বিধানকে মান্য করব না। প্রারম্ভিক রচনা আসোটেট।
পঞ্চম অধ্যায়, রবিবারের আইন পৃথিবীর পশুর সমাপ্তি এবং প্রাচীর ভেদ করে আসা শত্রুদের দ্বারা আনা বিচার নিয়ে আলোচনা করছে।
সেই রাতেই চালদীয়দের রাজা বেলশৎসর নিহত হল, আর মিদীয় দাড়িউ প্রায় ৬২ বছর বয়সে রাজ্য গ্রহণ করল। দানিয়েল ৫:৩০-৩১।
ষষ্ঠ অধ্যায়, ঈশ্বরের লোকদের সিল মোহর করা, যা সিংহের গর্তের মুখে রাজমোহর বসানোর মাধ্যমে প্রতিকায়িত, চিহ্নিত করা হয়েছে।
এবং একটি পাথর আনা হল এবং গহ্বরের মুখে রাখা হল, আর রাজা সেটিকে তার নিজের মোহর এবং তার প্রভুদের মোহর দিয়ে সিল মোহর করলেন, যাতে দানিয়েল সম্পর্কে সিদ্ধান্তটি পরিবর্তিত না হয়। দানিয়েল ৬:১৭।
তিনটি রেখাই মেঘের মধ্যে তুলে ধরা সেই পতাকার বৈশিষ্ট্যে অবদান রাখে যা প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে বর্ণিত মহাভূমিকম্পের সময় উত্তোলিত হয়।
আর তারা স্বর্গ থেকে একটি মহান কণ্ঠস্বর শুনল, যা তাদের উদ্দেশ্যে বলল, উপরে উঠে এসো। আর তারা মেঘের মধ্যে স্বর্গে আরোহণ করল এবং তাদের শত্রুরা তাদের দেখল, এবং সেই একই ঘণ্টায় একটি মহাভূমিকম্প হল এবং শহরের দশমাংশ ভেঙে পড়ল, এবং সেই ভূমিকম্পে ৭,০০০ মানুষ নিহত হল, আর অবশিষ্টরা আতঙ্কিত হয়ে স্বর্গের ঈশ্বরকে মহিমা দিল। প্রকাশিত বাক্য ১১:১২-১৩।
দানিয়েল পুস্তকের ষষ্ঠ অধ্যায় ঈশ্বরের লোকদের শীলকরণকে চিহ্নিত করে, তবে এটি আরও নির্দিষ্টভাবে সেই জোটের শাস্তির প্রতি দৃষ্টি দেয়। ওই প্রধানেরা, শাসকেরা এবং রাজপুত্ররা, পরামর্শদাতারা এবং অধিনায়কেরা, যারা রাজাকে প্রতারিত করে দানিয়েলকে হত্যা করাতে উদ্বুদ্ধ করেছিল। রাজার এই প্রতারণা রাষ্ট্রের প্রতীক একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক বিষয়, যাতে কয়েকটি ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয় অধ্যায়ের নেবুখদনেৎসর বা পঞ্চম অধ্যায়ের বেলশৎসরের মতো নয়, যারা উভয়ই সংকট না আসা পর্যন্ত দানিয়েল ও সেই তিনজন সাক্ষী সম্পর্কে অজ্ঞ ছিলেন। সংকটের আগেই দানিয়েলের প্রতি দারিউসের পছন্দ রবিবারের আইনের সংকটের জন্য এক ভিন্ন প্রেক্ষাপট নির্দেশ করে।
দানিয়েল অন্য ২ জন প্রধানের ঊর্ধ্বে অগ্রাধিকার প্রাপ্ত ছিলেন এবং ৩জন প্রধান ছিল ১২০ জন রাজপুত্রের উপর। দানিয়েলকে মূলত প্রধান ও রাজপুত্রদের বিপরীতে দেখানো হয়েছে এবং তিনি সেই ২জনের চেয়ে বেশি সমাদৃত, যারা প্রতারণার একজোট গঠন করে, যা পাঁচ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, পাঁচজন মূর্খ কুমারী।
দারিউসের কাছে এটি উপযুক্ত মনে হল যে তিনি সমগ্র রাজ্যের উপর 120 জন রাজ্যপাল স্থাপন করবেন, যারা সমগ্র রাজ্যের উপর থাকবে, এবং তাদের উপর 3 জন প্রধান স্থাপন করলেন, যাদের মধ্যে দানিয়েল প্রথম ছিলেন, যাতে রাজ্যপালরা তাদের কাছে হিসাব দিত এবং রাজা কোনো ক্ষতি না ভোগ করতেন। তখন এই দানিয়েল প্রধানদের ও রাজ্যপালদের উপরে অগ্রগণ্য হলেন, কারণ তার মধ্যে এক উৎকৃষ্ট আত্মা ছিল এবং রাজা ভাবলেন তাকে সমগ্র রাজ্যের উপর স্থাপন করবেন। তখন প্রধানরা ও রাজ্যপালরা রাজ্য বিষয়ে দানিয়েলের বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজতে লাগল, কিন্তু তারা কোনো অজুহাত বা দোষ খুঁজে পেল না, কারণ তিনি বিশ্বস্ত ছিলেন এবং তার মধ্যে কোনো ভুল বা ত্রুটি পাওয়া যায়নি। তখন সেই লোকেরা বলল, আমরা এই দানিয়েলের বিরুদ্ধে কোনো অজুহাত খুঁজে পাব না, যদি না তার ঈশ্বরের বিধির বিষয়ে তার বিরুদ্ধে কিছু পাই। দানিয়েল 6:1-5।
দারিউসকে এমন এক প্রতারণা চিত্রিত করতে ব্যবহার করা হচ্ছে যা এমন এক রাজার বিরুদ্ধে পরিচালিত হয় যে রাজা পৃথিবীর শেষকালে 10 রাজা জাতিসংঘের প্রতিনিধিত্ব করে। এই প্রতারণা সেই ঘৃণাকে উস্কে দেয় যা 10 রাজা জাতিসংঘ বেশ্যার পাপাসি বিরুদ্ধে প্রকাশ করে, যার ফলে তারা তাকে উজাড় ও নগ্ন করে এবং তার মাংস খেয়ে আগুনে পুড়িয়ে দেয়।
আর পশুর ওপর যে 10টি শিং তুমি দেখেছিলে, তারা সেই বেশ্যাকে ঘৃণা করবে এবং তাকে উজাড় করে উলঙ্গ করবে এবং তার মাংস খাবে এবং তাকে আগুনে পুড়িয়ে দেবে, কারণ ঈশ্বর তার ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের হৃদয়ে তা স্থাপন করেছেন, যাতে তারা একমত হয় এবং তাদের রাজ্য পশুর হাতে সমর্পণ করে যতক্ষণ না ঈশ্বরের বাক্যসমূহ পূর্ণ হয়। আর যে নারীকে তুমি দেখেছিলে, সে সেই মহান শহর যে পৃথিবীর রাজাদের ওপর রাজত্ব করে। প্রকাশিত বাক্য 17:18।
জাতিসংঘ সপ্তম রাজ্য পোপতন্ত্রকে ধ্বংস করবে, যদিও তার ঠিক আগে তারা সদ্যই তাদের রাজ্য পোপতন্ত্রের হাতে সমর্পণ করে থাকবে, কারণ তাদের শাসনকাল স্বল্পকাল মাত্র।
আর 7 জন রাজা আছে, 5 জন পতিত হয়েছে, 1 জন আছে আর অন্যজন এখনও আসেনি, আর যখন সে আসবে তখন তাকে অল্পকাল থাকতেই হবে। প্রকাশিত বাক্য 17:90।
রবিবারের আইনের সময় বাইবেলের ভবিষ্যৎবাণীর 6ষ্ঠ রাজ্য।
প্রকাশিত বাক্যের 13 অধ্যায়ের ভূমির জন্তু যুক্তরাষ্ট্র সদ্যই তার প্রতীকী 70 বছরের শাসন শেষ করেছে, যার মধ্যে বাইবেলের ভবিষ্যৎবাণীর 5ম রাজ্য। প্রকাশিত বাক্যের 13 অধ্যায়ের সমুদ্রের জন্তু পোপতন্ত্র ইসায়া বইয়ের 23 অধ্যায়ের সেই প্রতীকী 70 বছর ধরে বিস্তৃত ছিল।
আর সেই দিনে এমন ঘটবে যে তুর এক রাজার দিনের পরিমাণ অনুসারে 70 বছর বিস্তৃত থাকবে। 70 বছর পূর্ণ হলে তুর এক বেশ্যার ন্যায় গান গাইবে, বীণা নাও, নগর ঘুরে বেড়াও, হে বিস্মৃত বেশ্যা, মধুর সুর তোলো, অনেক গান গাও, যেন তোমাকে স্মরণ করা হয়। আর 70 বছর পূর্ণ হওয়ার পরে এমন ঘটবে যে সদাপ্রভু তুরকে দর্শন করবেন এবং সে আবার তার ভাড়ার দিকে ফিরবে এবং পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত জগতের সমস্ত রাজ্যের সঙ্গে ব্যভিচার করবে। যিশাই 23:15-17।
রবিবারের আইনের সময় বাইবেলীয় ভবিষ্যৎবাণীর 7ম রাজ্য অর্থাৎ 10 রাজা জাতিসংঘ শাসন শুরু করে, কিন্তু কেবল অল্প সময়ের জন্য, কারণ 10 রাজাদের মধ্যে প্রধান রাজা তখন সমগ্র পৃথিবীকে পশুর কাঠামোর অধীনে আনতে বাধ্য করার তার কাজ শুরু করে, যা গির্জা ও রাষ্ট্রের সংমিশ্রণ এবং যা পশুর মূর্তি হিসেবে প্রতীকায়িত।
আর আমি দেখলাম পৃথিবী থেকে আরেকটি পশু উঠে আসছে, তার 2টি শিং ছিল মেষ শাবকের মতো, কিন্তু সে কথা বলতো ড্রাগনের মতো, এবং সে প্রথম পশুর সামনে প্রথম পশুর সব ক্ষমতা প্রয়োগ করে এবং পৃথিবী ও তাতে বসবাসকারীদের বাধ্য করে, যেন তারা সেই প্রথম পশুকে উপাসনা করে যার প্রাণঘাতী ক্ষত আরোগ্য হয়েছিল, এবং সে মহামহা আশ্চর্য কর্ম করে, এমনকি মানুষের দৃষ্টির সামনে স্বর্গ থেকে পৃথিবীর উপর আগুন নামিয়ে আনে, এবং পশুর সামনে সে যে আশ্চর্য কর্ম করতে সক্ষম সেগুলোর দ্বারা পৃথিবীতে বসবাসকারীদের প্রতারিত করে পৃথিবীর অধিবাসীদের বলে যে তারা যেন সেই পশুর জন্য একটি মূর্তি বানায় যে তলোয়ারের আঘাতে আহত হয়েছিল তবু বেঁচেছিল। প্রকাশিত বাক্য 13:1-4।
পৃথিবীর জন্তু যুক্তরাষ্ট্র সংক্রান্ত প্রতীকবাদের একটি প্রধান উপাদান যে মেষ শাবক হিসেবে শুরু হয়ে শেষে ড্রাগনের মতো কথা বলে তা হল তার কথা বলা। ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যায় কথা বলা বলতে বিধানিক ও বিচারিক কর্তৃপক্ষের একটি পদক্ষেপকে বোঝায়।
একটি জাতির কথা বলা বলতে তার আইন প্রণয়নকারী ও বিচারিক কর্তৃপক্ষসমূহের কার্যকলাপকেই বোঝায়। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, 1433।
যখন যুক্তরাষ্ট্র প্রথমে মেষ শাবকের মতো কথা বলল, তখনই তা যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করল এবং এভাবে পোপতন্ত্র ও ইউরোপের রাজাদের নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের জন্য এক আশ্রয়ের দেশ প্রতিষ্ঠা করল।
আর পৃথিবী সেই নারীকে সাহায্য করল এবং পৃথিবী নিজের মুখ খুলে ড্রাগন তার মুখ থেকে উগরে দিয়েছিল যে বন্যা তা গিলে ফেলল। প্রকাশিত বাক্য 12:16।
70টি প্রতীকী বছরের শেষে পৃথিবীর পশু আবার কথা বলে, তবে তখন ড্রাগনের মতো, কারণ সে রবিবারের উপাসনা বাধ্যতামূলক করে, যা পোপীয় কর্তৃত্বের চিহ্ন। যখন পোপীয় কর্তৃত্বের সেই চিহ্ন বাধ্যতামূলক করা হয়, তখন পোপতন্ত্র স্মরণ করা হয় এবং তাকে স্মরণ করা হয় যখন কখনো ভুলে না যাওয়ার কথা ছিল যে আজ্ঞা তার পালনকে বেআইনি ঘোষণা করা হয়।
বিশ্রামের দিন স্মরণ কর, তাহাকে পবিত্র রাখিবার জন্য। 6 দিন তুমি পরিশ্রম করিবে এবং তোমার সমস্ত কাজ করিবে, কিন্তু সপ্তম দিনটি তোমার প্রভু ঈশ্বরের বিশ্রামের দিন। সেদিনে তুমি কোনো কাজ করিবে না, তুমি, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার দাস, তোমার দাসী, তোমার গবাদি পশু এবং তোমার ফটকের ভিতরে থাকা পরদেশীয় নয়, কারণ 6 দিনে প্রভু আকাশ ও পৃথিবী, সমুদ্র এবং তাহাদের অন্তর্গত সব কিছু সৃষ্টি করিয়াছেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়াছেন। এই জন্য প্রভু বিশ্রামের দিনকে আশীর্বাদ করিয়াছেন ও তাহাকে পবিত্র করিয়াছেন। নির্গমন 2:11।
জাতীয় ধর্মত্যাগের পরই আসে জাতীয় ধ্বংস এবং বিশ্বকে আর্মাগেডনের দিকে নিয়ে যাওয়া তিনটি শক্তি একজোট হয়।
ঈশ্বরের আইনের লঙ্ঘনস্বরূপ পাপাশির প্রতিষ্ঠানকে বলবৎকারী ডিক্রির দ্বারা আমাদের জাতি নিজেকে সম্পূর্ণরূপে ধার্মিকতা থেকে বিচ্ছিন্ন করবে। যখন প্রোটেস্ট্যান্টবাদ সেই খাদ পেরিয়ে রোমীয় শক্তির হাত ধরার জন্য নিজের হাত প্রসারিত করবে, যখন সে সেই অতল গহ্বরের ওপর দিয়ে হাত বাড়িয়ে স্পিরিচুয়ালিজমের সঙ্গে করমর্দন করবে, যখন এই ত্রিমুখী ঐক্যের প্রভাবে আমাদের দেশ প্রোটেস্ট্যান্ট ও প্রজাতান্ত্রিক সরকার হিসেবে তার সংবিধানের প্রত্যেক নীতিকে অস্বীকার করবে এবং পোপীয় মিথ্যা শিক্ষা ও প্রতারণার প্রসারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে, তখন আমরা জানতে পারি যে শয়তানের বিস্ময়কর কার্যকলাপের সময় এসে গেছে এবং অন্ত নিকটে। টেস্টিমনিজ ভলিউম 5:451।
যখন প্রোটেস্ট্যান্টবাদ, যুক্তরাষ্ট্র, রোমান শক্তি ভ্যাটিকান এবং আধ্যাত্মবাদ, জাতিসংঘ রবিবারের আইনের প্রশ্নে হাত মেলায়, তখন তারা বিশ্বকে আর্মাগেডনের দিকে নিয়ে যেতে শুরু করে, যার প্রকাশ ঘটে প্রথমে বিশ্বকে এক বিশ্ব সরকারের কর্তৃত্ব মেনে নিতে বাধ্য করার মাধ্যমে, যে সরকার গির্জা ও রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এবং যেখানে গির্জা রাষ্ট্র সম্পর্কের নিয়ন্ত্রণ গির্জার হাতে থাকে। পৃথিবীর পশুর দ্বারা ব্যবহৃত অলৌকিক শক্তি শুধু টাইরের বেশ্যার সঙ্গে পৃথিবীর রাজাদের ব্যভিচারই ঘটায় না, বরং পশুর বিশ্বব্যাপী প্রতিমাকে কথা বলতে বাধ্য করে। ভবিষ্যৎবাণীমূলক সংজ্ঞা অনুযায়ী এর অর্থ হল এক বিশ্ব সরকারের একটি বিধানিক সংস্থা, নিউ ইয়র্কে অবস্থিত, এবং একটি বিচার বিভাগীয় সংস্থা, হেগে অবস্থিত থাকতেই হবে।
আর সে সেই অলৌকিক চিহ্নগুলোর মাধ্যমে, যেগুলো সে পশুর সামনে করতে সক্ষম ছিল, পৃথিবীতে বসবাসকারীদের প্রতারিত করে পৃথিবীবাসীদের বলতে থাকে যে তারা পশুর জন্য একটি মূর্তি তৈরি করুক যার তলোয়ারের আঘাতে ক্ষত হয়েছিল, তবু সে বেঞ্চে ছিল, এবং পশুর মূর্তিতে প্রাণ সঞ্চার করার ক্ষমতাও তার ছিল, যাতে পশুর মূর্তি কথা বলতে পারে, এবং যারা পশুর মূর্তিকে উপাসনা করবে না তাদের সবাইকে হত্যা করা হয়, আর সে ছোট বড় ধনী গরিব স্বাধীন দাস সবাইকে তাদের ডান হাতে বা তাদের কপালে একটি চিহ্ন গ্রহণ করতে বাধ্য করে, এবং যাতে কেউ ক্রয় বা বিক্রয় করতে না পারে, যার কাছে সেই চিহ্ন বা পশুর নাম বা তার নামের সংখ্যা আছে সে ছাড়া, এখানে জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, সে যেন পশুর সংখ্যা গণনা করে, কারণ সেটি একজন মানুষের সংখ্যা এবং তার সংখ্যা হল 666। প্রকাশিত বাক্য 13:14-18।
ভূমির জন্তু, যুক্তরাষ্ট্র প্রতারণার মাধ্যমে সমগ্র বিশ্বকে জন্তুর এক বিশ্বব্যাপী প্রতিমূর্তি গ্রহণ করাতে বাধ্য করবে, সেই একই প্রতিমূর্তি যা রবিবার পালন আইন প্রবর্তন ও শেষ পর্যন্ত বলবৎ করার পথে যুক্তরাষ্ট্র গঠন করেছিল। এরপর এটি এক বিশ্ব সরকারকে তার আইনসমূহ প্রাণদণ্ড এবং অথবা অর্থনৈতিক শাস্তির হুমকি দিয়ে বলবৎ করার ক্ষমতা দেবে। রাজা দারিউসের ওপর চালানো প্রতারণা ভবিষ্যৎবাণীতে বারবার চিহ্নিত রাজাদের প্রতারণারই প্রতীক, কারণ ভূমির জন্তু যখন এক বিশ্ব সরকার গ্রহণে বিশ্বকে বাধ্য করতে শুরু করবে, তখন যে যুক্তি দেখিয়ে এ ব্যবস্থা চাপিয়ে দেওয়া হবে তা হল যে জাতিসমূহকে ক্রোধান্বিত করেছে যে শক্তি ইসলাম, তাকে বিশ্বব্যাপী যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ করতে হবে।
যুক্তরাষ্ট্র পোপীয় কর্তৃত্বের চিহ্ন বলবৎ করে, কারণ ঈশ্বরের বিচারসমূহ যুক্তরাষ্ট্রে এমন এক সংকটাবস্থা সৃষ্টি করেছিল যা রবিবার আইনের দিকে নিয়ে গিয়েছিল এবং সমাধান হিসেবে প্রস্তাব করা হয়েছিল যে ক্যাথলিক ধর্মের ঈশ্বরের কাছে ফিরে গেলে ক্রমবর্ধমান অর্থনৈতিক দুর্দশার অবসান হবে। তবু রবিবার আইনের সময় যে শত্রু নিচু প্রাচীরের তলা দিয়ে গোপনে ঢুকে পড়েছিল, সে জাতীয় ধ্বংসের বিচার নিয়ে আসে
এবং তখন মহাপ্রতারক মানুষকে বিশ্বাস করাবে যে যারা ঈশ্বরের সেবা করে তারাই এইসব অনিষ্টের কারণ, যে শ্রেণী স্বর্গের অসন্তোষ উদ্রেক করেছে তারা তাদের সব দুর্দশার দায় চাপাবে তাদের ওপর, যাদের ঈশ্বরের আজ্ঞাগুলোর প্রতি আনুগত্য অপরাধীদের জন্য এক নিরবচ্ছিন্ন ভর্তনা। ঘোষণা করা হবে যে মানুষ রবিবারের সাবাত লঙ্ঘন করে ঈশ্বরকে অসন্তুষ্ট করছে, যে এই পাপ ই এমন সব বিপর্যয় ডেকে এনেছে যা রবিবার পালন কঠোরভাবে বাধ্যতামূলক না করা পর্যন্ত থামবে না, এবং যে যারা চতুর্থ আজ্ঞার দাবি উপস্থাপন করে এভাবে রবিবারের প্রতি শ্রদ্ধা নষ্ট করে তারা জনগণের জন্য উপদ্রব স্বরূপ, কারণ তারা জনগণকে ঈশ্বরীয় অনুগ্রহ ও সাময়িক সমৃদ্ধিতে পুনঃস্থাপিত হতে বাধা দেয়। তাই অতীতে ঈশ্বরের দাসের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা আবারও পুনরাবৃত্ত হবে এবং সমানভাবে সুপ্রতিষ্ঠিত ভিত্তির ওপর। আর হইল কি, আহাব যখন এলিয়াকে দেখিল তখন আহাব তাহাকে বলিল, তুমি কি সেই ব্যক্তি যে ইসরায়েলকে বিপদে ফেলিতেছ? আর তিনি উত্তর দিলেন, আমি ইসরায়েলকে বিপদে ফেলি নাই, কিন্তু তুমি এবং তোমার পিতৃগৃহ, কারণ তোমরা সদাপ্রভুর আজ্ঞাগুলি ত্যাগ করিয়াছ আর তুমি বালদের পশ্চাতে চলিয়াছ। এক রাজা বলি ১৮:১৭-১৮, মিথ্যা অভিযোগে যখন জনগণের ক্রোধ প্রজ্বলিত হবে তারা ঈশ্বরের দূতদের প্রতি এমনই আচরণ করবে যেমন ধর্মত্যাগী ইসরায়েল এলিয়াহর প্রতি করেছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, ৫৯০।
প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ের মহাভূমিকম্পর ক্ষণে ইসলামের তৃতীয় হায়, যা একই সাথে সপ্তম তুরীয়, তখন ধ্বনিত হবে এবং এতে জাতিসমূহ ক্রুদ্ধ হবে। জাতিসমূহের ইসলামের বিরুদ্ধে সেই ক্রোধকে কাজে লাগিয়ে বিশ্বকে প্রতারণা করে একই ফাঁকা প্রতিশ্রুতি গ্রহণ করানো হবে যা পৃথিবী থেকে ওঠা জন্তুর ক্ষেত্রে সদ্য ব্যর্থ হয়েছিল। ফাঁকা প্রতিশ্রুতি এই যে পোপীয় কর্তৃত্বের চিহ্ন দ্বারা প্রতিনিধিত্ব করা ক্যাথলিক ধর্মের কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করলে ঈশ্বরের ক্রমবর্ধমান বিচার থেমে যাবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইতিমধ্যেই অকার্যকর প্রমাণিত সেই প্রতিশ্রুতি তখন আতঙ্কিত বিশ্বকে দেওয়া প্রতিশ্রুতি হিসেবে ব্যবহার করা হবে।
যুক্তি দেওয়া হবে যে বিশ্বের জাতিগুলো যদি কেবল সম্মত হয়ে ইসলামের দ্বারা আনিত যুদ্ধ মোকাবিলার উদ্দেশ্যে একটি বিশ্ব সরকার প্রতিষ্ঠার অনুমতি দেয়, তবে স্থিতিশীলতা ফিরে আসবে। ধর্মগ্রন্থে চিহ্নিত সেই শক্তি ইসলামই, যা প্রত্যেক মানুষকে ইসলামের বিরুদ্ধে একত্রিত করে, কিন্তু সেই একত্র হওয়াটাই রাজাদের চূড়ান্ত প্রতারণা।
আর সদাপ্রভুর দূত তাকে বললেন, দেখ, তুমি গর্ভবতী এবং এক পুত্র প্রসব করবে আর তার নাম ইসমাইল রাখবে, কারণ সদাপ্রভু তোমার দুঃখ কষ্ট শুনেছেন, আর সে হবে এক বন্য মানুষ, তার হাত হবে প্রত্যেক মানুষের বিরুদ্ধে এবং প্রত্যেক মানুষের হাত হবে তার বিরুদ্ধে, এবং সে তার সকল ভ্রাতার সম্মুখে বাস করবে। আদি পুস্তক ১৬:১১।
ইসমাইল ইসলাম ধর্মের আধ্যাত্মিক পিতৃপুরুষ। এটা সত্য যে ইসলাম ধর্মের পিতা মুহাম্মদ সপ্তম শতাব্দী পর্যন্ত ইতিহাসে আবির্ভূত হননি, কিন্তু প্রাচীন আক্ষরিক মানুষদেরই ঈশ্বর শেষ দিনগুলোতে আধ্যাত্মিক মানুষদের প্রতিনিধিত্ব করার জন্য ব্যবহার করেন।
ইসরায়েলের রাজা সদাপ্রভু এবং তার মুক্তিদাতা সেনাবাহিনীর সদাপ্রভু এই কথা বলেন, আমি প্রথম এবং আমি শেষ, আর আমার ছাড়া কোনো ঈশ্বর নেই, আর কে আমার মতো আহ্বান করবে, ঘোষণা করবে এবং আমার জন্য তা সুশৃঙ্খলভাবে স্থির করবে, যেহেতু আমি প্রাচীন জাতিকে স্থাপন করেছি, আর যা আসছে এবং যা আসবে তারা যেন তা তাদের কাছে প্রকাশ করে। ইশাইয়া ৫৪:৮৩।
ইসমাইল জন্মগ্রহণের আগেই তার নাম রাখা হয়েছিল এবং তার ভবিষ্যৎবাণীমূলক ভূমিকা নির্ধারিত হয়েছিল। তার আধ্যাত্মিক বংশধরদের হাত প্রত্যেক মানুষের বিরুদ্ধে থাকবে এবং প্রত্যেক মানুষের হাত থাকবে তার বিরুদ্ধে, আর প্রগতিশীল উদারবাদের মূর্খ শিক্ষার বিপরীতে বাইবেল শিক্ষা দেয় যে ইসমাইল তার সমস্ত ভ্রাতাদের সম্মুখে বাস করবে,
তারা আশেপাশের সংস্কৃতিতে মিশে যায় না, বরং অনেকে সেটিকে নিন্দা করে, এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আক্রমণ করে। ইসমাইলের স্বভাব এই যে সে হবে একজন বন্য মানুষ। ইসলাম ধর্মে শান্তিপ্রিয় একটি শ্রেণী আছে, এই ধারণা ঈশ্বরের বাক্যেও সমর্থন পায় না, কোরআনেও নয়।
দানিয়েলের ষষ্ঠ অধ্যায়ে দুইজন প্রধান শাসক ও ১২০ জন রাজ্যপালের করা যে প্রতারণা তা চিহ্নিত করছে সেই প্রতারণাকে, যা ১০ রাজার ওপর চাপানো হবে যখন তাদের এমন বিশ্বাস করানো হবে যে রোমের নিয়ন্ত্রণে একটি বিশ্ব সরকার বাস্তবায়নের উদ্দেশ্য ও জরুরি প্রয়োজন হল তৃতীয় হায় নামে পরিচিত ইসলামী যুদ্ধের ক্রমবর্ধমান সংকট মোকাবিলা করা, যখন পশুর মূর্তি স্থাপন করা হবে এবং তাকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে, তখন পৃথিবী অনেক দেরিতে জানতে পারবে যে পোপতন্ত্রের লক্ষ্য আসলে যারা সপ্তম দিনের সাবাত দানিয়েল পালন করে তাদের মোকাবিলা করা, অরক্ষিত দক্ষিণ প্রাচীর দিয়ে গোপনে ঢুকে পড়া শত্রুকে নয়।
ঈশ্বরের বাক্য আসন্ন বিপদের সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এই সতর্কতা যদি উপেক্ষিত হয় তবে প্রোটেস্ট্যান্ট জগৎ রোমের প্রকৃত উদ্দেশ্য কি তা জানতে পারবে, কিন্তু তা জানবে শুধু তখনই যখন ফাঁদ থেকে পালিয়ে বাঁচার জন্য খুব দেরি হয়ে যাবে। সে নীরবে ক্ষমতা বৃদ্ধি করছে, তার মতবাদ আইন প্রণয়নকারী সভাগৃহে, গির্জাগুলিতে এবং মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করছে। সে তার সুউচ্চ ও বিশাল কাঠামো গড়ে তুলছে, যার গোপন অন্তঃস্থলে তার পূর্বতন নির্যাতনগুলো পুনরাবৃত্ত হবে। গোপনে ও অগোচরে সে তার নিজস্ব লক্ষ্য সাধনের জন্য আঘাত হানার সময় এলে তার শক্তিকে মজবুত করছে। তার কাম্য কেবল একটি সুবিধাজনক অবস্থান, আর সেটি ইতিমধ্যেই তাকে দেওয়া হচ্ছে। রোমীয় পক্ষের উদ্দেশ্য কি আমরা শিগগিরই তা দেখব এবং অনুভব করব। যে কেউ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করবে এবং তা মান্য করবে, ফলত সে নিন্দা ও নির্যাতনের সম্মুখীন হবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 581।
জাতিসংঘকে নিয়ে পোপতন্ত্র যে প্রতারণা চালায়, যা তাদের হৃদয়ের প্রতিশোধ স্পৃহাকে উস্কে দেয়, তা শাস্ত্রে প্রায়ই চিত্রিত হয়েছে এবং দারিউসের কাহিনী এই সত্যের একটি প্রধান উদাহরণ। এটি এমন এক প্রতারণা যা প্রথমে যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয় এবং পরে সারা বিশ্বে পুনরাবৃত্ত হয়। এই সত্যটি এলিয়া ও জেজেবেলের কাহিনীতে, আবার বাপ্তিস্মদাতা জোহন ও হেরোদিয়াসের কাহিনীতে, তদুপরি খ্রিস্টের ক্রুশবিদ্ধতায় দেখা যায়। জাতিসমূহকে ইসলামের মাধ্যমে ক্রোধান্বিত করা, এটাই পোপতন্ত্রের ব্যবহৃত কৌশল, যা সারা বিশ্বজুড়ে বিশ্রাম দিন পালনকারীদের ওপর আক্রমণ চালানোর জন্য তাকে একটি সুবিধাজনক অবস্থান দেয়।
ইসলামের প্রথম উল্লেখ হল শাস্ত্রে ইসমাইলের পরিচয় করানো এবং বিশ্বের শেষ সময়ে ইসলামের যে ভূমিকা চিহ্নিত করা হয়েছে, সমগ্র বিশ্বকে এমন এক সর্বজনীন আতঙ্কে ফেলে দেওয়া যাতে তারা যে কোনো প্রস্তাবকেই সমাধান হিসেবে মেনে নেয়, সেটি প্রতারণাকে সফল হতে দেয়। এই প্রতারণাই জাতিসংঘকে ১০ রাজা ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে প্ররোচিত করে এবং তাদের রাজ্য, সপ্তম রাজ্য, পাপাসির পশু হাতে তুলে দিতে সম্মত করায়।
দারিউস এবং অন্যান্য ভবিষ্যৎবাণীমূলক ধারাগুলোর দ্বারা চিত্রিত প্রতারণায় রয়েছে জাতিসমূহকে ক্রুদ্ধ করার ক্ষেত্রে ইসলামের ভূমিকা, জাতিসংঘের হাতে পোপতন্ত্র ধ্বংস হওয়ার চূড়ান্ত কারণ, এবং ততটাই গুরুত্বপূর্ণভাবে এতে অষ্টম রাজ্যের রহস্যকে ঘিরে থাকা পরিস্থিতিও চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ সাতটির মধ্যকার একটিকে আধুনিক বাবিলনের প্রধান হিসেবে স্থাপনের প্রেক্ষাপট।
সিংহের গহ্বরে দানিয়েল একটি অত্যন্ত জটিল ভবিষ্যৎবাণীমূলক প্রতিনিধিত্ব, কিন্তু বোঝাপড়া কেবল তখনই পাওয়া যায় যখন পংক্তির উপর পংক্তি পদ্ধতি প্রয়োগ করা হয়। আমরা পরবর্তী প্রবন্ধে দানিয়েল পুস্তকের ষষ্ঠ অধ্যায় অব্যাহত রাখব।
যখন আমরা জনগণ হিসেবে বুঝতে পারব যে এই বইটি আমাদের কাছে কী অর্থ বহন করে, তখন আমাদের মধ্যে এক মহান পুনর্জাগরণ দেখা যাবে। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 1:13।